বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 9 ফেব্রুয়ারি, 26 মাঘ এবং ফার্সি 21 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলি হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে নতুন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী বিপ্লব প্রাচ্য ও পাশ্চাত্য কেন্দ্রিক দুই মেরুর বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়েছে আইআরজিসির মন্তব্য। ইরাক সফররত ইরানের বিচার বিভাগের প্রধান বললেন জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবেই। বিএনপির আন্দোলন কোন বছর শুরু হবে তা জানতে চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং আফজাল গুরুর ফাঁসির 8ম বর্ষপূর্তিতে কাশ্মীরে বন্ধ পালিত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। 1979 সালে ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব প্রাচ্য ও পাশ্চাত্য কেন্দ্রিক দুই মেরুর বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এবং মুসলিম বিশ্বকে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিপ্লব বিজয়ের 42তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে ইসলামী বিপ্লব বিজয়ের ফলে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্য কেন্দ্রিক যে দুই মেরুর বিশ্ব ব্যবস্থা ছিল তা প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ব্যর্থতা ও দুর্বলতা প্রকাশ পায় এবং এক দশকের মধ্যে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের পতন ঘটে। একই পরিণতি ঘটবে মার্কিন কথিত উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থারও। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে বর্তমান সময়কার নানা সাফল্য তুলে ধরে আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাপক ভিত্তিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অবরোধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং গণমাধ্যমের অপপ্রচার ও নানা ষড়যন্ত্র এবং হুমকির পরও ইরান নানামুখী সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন তাঁর দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন, যাতে করোনা ভাইরাসের টিকা গ্রহণের ব্যাপারে জনসাধারণের মধ্যে আস্থা তৈরি হয়, সেজন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে পথিকৃত হতে চান। প্রেসিডেন্ট রুহানি বলেন জনগণকে এ নিয়ে আস্থা রাখতে হবে যে দেশে যদি কোনো ভ্যাকসিন আমদানি করা হয় তাহলে অবশ্যই তা বিশ্বাসযোগ্য এবং সমস্ত কর্মকর্তা কর্মচারী তার প্রতি আস্থা রাখেন।
সকালে রাজধানী তেহরানে করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। সম্প্রতি রাশিয়া থেকে ইরান করোনা ভাইরাসের টিকা আমদানি করেছে এবং তা দিয়ে এই টিকাদান কর্মসূচি শুরু হল। অবশ্য ইরান করোনা ভাইরাসের টিকা তৈরি করেছে এবং তা এখন মানবদেহে ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানি জেনারেল কাসিম সুলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহাদি আল মুহান্দেস হত্যার প্রতিশোধ অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, অনেকেই মনে করছে প্রতিশোধ নেওয়া হবে না, কিন্তু আমি আপনাদেরকে বলছি প্রতিশোধ অবশ্যম্ভাবী। রাইসি আজ ইরাক সফরকালে একথা বলেন। তিনি আরবি ভাষায় এই বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আয়াতুল্লাহ রাইসি আজ বাগদাদে ইরাকের বিচার সংক্রান্ত উচ্চ পরিষদের প্রধান ফাইক জিদানের সঙ্গে বৈঠকে আরও বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। তিনি আরও বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বেড়ে চলেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে বলে তিনি মন্তব্য করেন। লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক সেনা হত্যার প্রতিশোধ নিতে পারে, এই আশঙ্কায় আগের হুমকির পুনরাবৃত্তি করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ। তিনি বলেছেন, তাদের উত্তর ফ্রন্টে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য লেবাননকে কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট আজ এ খবর দিয়েছে। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী হুমকি দিয়ে বলেন, উত্তর ফ্রন্টে কোনো সংঘাত দেখা দিলে সেখানে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে আর এর জন্য লেবাননকে দায়ী থাকতে হবে। হিজবুল্লাহ সীমান্তের কাছে যুদ্ধ সরঞ্জাম মজুত করেছে বলে তিনি দাবি করেন। এর আগে ইসরায়েলের আরেক কর্মকর্তা আভিব কুখাভি হুমকি দিয়ে বলেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাঁধলে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ও গাজার আবাসিক এলাকায় হামলা চালাবে। গত বছরের আগস্টে সিরিয়ায় ইসরায়েলি হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক সেনা শহীদ হন। হিজবুল্লাহ এ ধরনের যে কোনো হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়ে থাকে। এ কারণে ইসরায়েল এরপর বার্তা দিয়ে জানায়, তারা ভুলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু এরপরও হিজবুল্লাহ প্রতিশোধ নেবে বলে আশঙ্কা করছে তেল আবিব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই 12 বছর চলে গেছে, মানুষ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আজ একথা বলেন তিনি। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বিএনপির সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতে 12 বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর? সেতুমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকে নিজেদের কৌশল হিসেবে নিয়েছিল বিএনপি। জনগণও এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশি, তার চেয়ে বেশি আগ্রহ সরকার বিরোধিতায়। বিএনপি নেতারা কি চান তা তারাও জানেন না। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সেতুমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া বা তারেক রহমানের কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আগুন, সন্ত্রাস আর নেতিবাচক রাজনীতির জন্য জনগণের কাছেই ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সভা সমাবেশ গণসংযোগ ঘোষণা করেছে। এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতীয় সংসদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া আফজাল গুরুর ফাঁসির 8ম বর্ষপূর্তিতে কাশ্মীরে আজ বন্ধ পালিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতীয় সংসদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া আফজাল গুরুর ফাঁসির অষ্টম বর্ষপূর্তিতে কাশ্মীরে বন্ধ পালিত হয়েছে। আজ মঙ্গলবার বন্ধকে কেন্দ্র করে জনজীবনে প্রভাব পড়েছে। 2013 সালের 9 ফেব্রুয়ারি দিল্লির তিহার জেলে আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়। কর্মকর্তাদের উদ্ধৃত করে হিন্দি জনসত্তা ডট কম সূত্রে প্রকাশ, জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে আজ সকালে দোকানপাট, পেট্রোল পাম্প এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় সার্বজনীন যাতায়াত কম ছিল। শহরের রাস্তায় প্রাইভেট কার, অটোরিকশা ও ক্যাব চলাচল করেছে। কর্মকর্তারা বলেন, উপত্যকার অন্যান্য জেলার সদর দপ্তর থেকেও এই জাতীয় ধর্মঘটের খবর পাওয়া গেছে। বনকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও উপত্যকার অন্যান্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা JKLF গত সপ্তাহে আফজাল গুরু এবং এর প্রতিষ্ঠাতা মকবুল বাটের ফাঁসির বার্ষিকী উপলক্ষে 9 এবং 11 ফেব্রুয়ারি উপত্যকায় সাধারণ ধর্মঘটের ঘোষণা করেছিল। মকবুল বাটকে 1984 সালের 11 ফেব্রুয়ারি দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। মঙ্গলবার ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়ে শ্রীনগরের অনেক জায়গায় পোস্টার লাগানো হয়েছে। হুররিয়াত কনফারেন্স এগুলো লাগিয়েছে বলে মনে করা হলেও কর্মকর্তারা বলছেন, পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ খুদারি ও তার ছেলে হানিকে মুক্তি দিতে সৌদি রাজা সলমান বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। তারা এক বার্তায় বলেছেন, সৌদি রাজা এ বিষয়ে হস্তক্ষেপ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন বলে তারা আশাবাদী। এর আগে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াও একইভাবে ডাক্তার খুদারি সহ সব ফিলিস্তিনি নাগরিকের মুক্তি দাবি করেছেন। 2019 সালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভিত্তিক হামাসের প্রতি সমর্থন দেওয়ার অভিযোগে কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক আটক করেছে সৌদি আরব। আটক ব্যক্তিদের মধ্যে 81 বছর বয়সী ডাক্তার মোহাম্মদ আল খুদারি রয়েছেন, যিনি বহুদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং বর্তমানে কোলন ক্যান্সারে ভুগছেন। আল খুদারির ছেলে ও সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিষয়ক অধ্যাপক ডক্টর হানি আল খুদারিকেও আটক করা হয়েছে, অথচ তিনি কোন রকমের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত নন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা দেশের উত্তরাঞ্চলীয় মারিফ শহর দখলের অভিযান শুরু করেছে। মারিফ শহর হচ্ছে পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সর্বশেষ শক্ত ঘাঁটি। গত কয়েক সপ্তাহ কৌশলগত এই অঞ্চল তুলনামূলক শান্ত থাকার পর গতকাল সেখানে আবারও সংঘাত শুরু হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুই পক্ষেরই ব্যাপক সংখ্যক লোকজন হতাহত হয়েছে। হাদির অনুগত অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এপি এই খবর দিয়েছে। ওই সূত্র জানায়, মারিফ শহরের 10 কিলোমিটার পশ্চিমে গতকাল সংঘর্ষ হয় এবং এতে হাদির অনুগত অন্তত 20 জন নিহত ও 28 জন আহত হয়েছে। 2015 সাল থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, রোববার হাদিপন্থীদের একটি ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকদের বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন। তবে মস্কো এ কথাও বলেছে যে ব্রাসেলসের সঙ্গে তারা সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী। গত 5 ফেব্রুয়ারি রাশিয়া ঘোষণা করে জার্মানি, পোল্যান্ড ও সুইডেনের 3 জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের মধ্যে দুর্লভ এক বৈঠকের সময় এই ঘোষণা দেওয়া হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3 দেশের কূটনীতিক মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এই ঘটনার পর মস্কোর পক্ষ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি যে সহিংস বিক্ষোভ হয়েছে তার সাথে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের যোগসাজশের ফল হচ্ছে এই 3 কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের উপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং চীন। গতকাল এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি সমঝোতা রক্ষায় চীনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদ ইসরায়েল মাঝে মধ্যেই ইরানকে হুমকি দেওয়ার মতো হাস্যকর কাণ্ড ঘটায়। এরকমই সাম্প্রতিক এক হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী অর্থবহ যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নিয়ে বিস্তারিত শুনুন আশরাফ রহমানের পরিবেশনায়।
বাংলায় একটি প্রবাদ আছে, অসারের তর্জন গর্জনই সার। ইসরায়েলের ব্যাপারে প্রবাদটি যথার্থ, কেননা ইরানকে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের গলা বেশ চড়া, কিন্তু বাস্তবে তাদের কিছুই করার সামর্থ্য নেই। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরায়েল হল বিশাল মুখের জন্তুর মতো, চিৎকার চেঁচামেচি করে, হুমকি দেয়, কিন্তু ক্ষমতা খুবই সামান্য। ইরানের বিরুদ্ধে হুমকি কার্যকর করার ক্ষমতা তাদের নেই। সহিংসতা ও জঙ্গিবাদ হল ইসরায়েলি সেনাবাহিনীর মূল কাজ। গ্যালোপের মতো পশ্চিমা জরিপ সংস্থাগুলোর মতে, বিশ্বের বৃহত্তম সামরিক বাজেট মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদেরই মদতপুষ্ট ইসরায়েলের কাছে রয়েছে উন্নত মানের কিছু অস্ত্র। এখন প্রশ্ন হল, এত বাজেট আর অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে কেন ইরানে হামলা করার সাহস পেল না? ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা কমান্ডারদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা আতঙ্কিত হয়ে পড়েছে, বিশেষ করে ইসরায়েল এবং তাদের মিত্ররা সম্প্রতি ভিত্তিহীন প্রলাপ বকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের আশঙ্কায় তারা ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ তো একত্রিত হয়ে ব্যাপক হই হুল্লোড় করল, তারা ইরানের উপর সর্বাধিক চাপ প্রয়োগের নীতিও বাস্তবায়ন করতে ব্যর্থ হল। এবার যদি সেরকম নীতির পুনরাবৃত্তি করে, তাহলে বিশ্ববাসী ওই নীতির ব্যর্থতা আরও ব্যাপকভাবে লক্ষ্য করবে। এই সত্য ও বাস্তবতা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক কাসেম ইজাদ্দিন ইরান ও প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরায়েলি ব্যর্থতার শেকড় সন্ধানী অভিজ্ঞতা থেকে বলেছেন, রণাঙ্গনে প্রতিরোধ শক্তির সঙ্গে ইসরায়েলের করুণ পরাজয় আমেরিকা সহ পশ্চিমাদের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। তারা ভেবেছিল ইরান সহ প্রতিরোধ শক্তিকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, অথচ ফল হয়েছে বিপরীত। ইসরায়েলের চরম পরাজয় বরণ করে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। ইসরায়েলের পরাজয় মূলত আমেরিকারই পরাজয়। 8 জানুয়ারি 2020 ইরাকের আইন আল আসাদের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে ইরান মূলত আমেরিকার গর্বই বিচূর্ণ করে দিয়েছে। ইরানের পাল্টা জবাব যে কতটা ভয়াবহ, শত্রুপক্ষ ঠিকঠাক মতো টের পেয়ে গেছে। ইরানের হুমকির ফলে এ অঞ্চলে এখন মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি। এ মন্তব্য করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি। আজ মঙ্গলবার তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
আর বিজেপি পার্টি না তো বাংলার পার্টি নয়, আর এ তো গুজরাটের পার্টি, এ তো দিল্লির পার্টি, দাঙ্গা করার পার্টি, গুজরাটে দাঙ্গা করার পার্টি, ইউপিতে দাঙ্গা করার পার্টি,
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিক পঞ্জী NRC এবং সংশোধিত নাগরিকত্ব আইন CAA বা CAR তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন,
আসামে NRC করার পার্টি, কে করার পার্টি, কে কে কুকু NRC NPR, লজ্জা লজ্জা, বিজেপি হচ্ছে এই পার্টিটা, মনে রাখবেন,
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিজেপি হচ্ছে না হিন্দুর না মুসলিমের,
না হিন্দুর না মুসলমানের, না শিখ না খ্রিস্টান খ্রিস্টানের, না জৈন না পারসিকের। মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি, মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি, আমরা তা বলি না, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে শান্তি থাকুক ঘরে ঘরে,
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে সম্প্রতি কয়েকজন নেতা মন্ত্রীর বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, ওরা অনেক দুর্নীতি করেছে, এখন ভাবছে গরু চুরি করেছি যদি ধরা পড়ে যায়, দুর্নীতি করেছি যদি ধরা পড়ে যায় তাই বিজেপিতে যাচ্ছে, ওয়াশিং মেশিনে গিয়ে কালো সাদা হয়ে যাচ্ছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন যারা দুর্নীতি করেছিল তারা চলে গেছে। রাজনীতি করে তিন ধরনের লোক, লোভী ভোগী আর ত্যাগী। আমি লোভী নই ভোগীও নই, মনে রাখবেন মাথার উপরে আমি আছি। আজ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নিইনি যা সাধারণ মানুষের বিরুদ্ধে। আমি যতদিন বাঁচব মাথা নত করব না, যতদিন বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। আমি বলেছিলাম সিএএ এনপিআর করতে দেব না, আমি করতে দিইনি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আলোকোজ্জ্বল দশ প্রভাত।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় ৪২ বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনার এ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লবের বয়স ৪২ বছর পূর্ণ হল। বিস্ময়করভাবে এই বিপ্লবের অগ্রযাত্রা আজও অব্যাহত রয়েছে এবং তা এখনও বিশ্বের চিন্তাশীল মহলে ও সংবাদের জগতে শীর্ষস্থানীয় আলোচ্য বিষয় হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করছে। ইরানের এই মহান বিপ্লবের প্রশংসা করে বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছেন মুসলিম ও অমুসলিম অনেক মনীষী এবং এখনও তা অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সুন্নি আলেম ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ জিহুজুর ইরানের ইসলামী বিপ্লবের নানা দিকের ভূয়সী প্রশংসা করেছিলেন। ইরানি যুব সমাজের মধ্যে জিহাদের প্রতি প্রবল আকর্ষণ, নারী সমাজের ইসলামী শালীন পোশাক ও ইমাম খমিনীর চালচলন আর ব্যক্তিত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছিল। ভারত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদী বলেছিলেন, ইরানের ইসলামী বিপ্লব আমার হৃদয়ের স্পন্দন। তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ও ইসলাম ধর্ম প্রচারক মরহুম আহমদ দিদাত তাঁর ইরান সফরের স্মৃতিচারণে লিখেছেন,
ইমাম এলেন, তার থেকে ১০ মিটার মতো দূরে ছিলাম আমি। আমি ইমামকে দেখলাম, তিনি আমাদেরকে প্রায় আধা ঘন্টার একটি লেকচার দিলেন আর কোরআনের বাইরে এতে কিছু ছিল না। এই মানুষটা যেন কম্পিউটারাইজড এক কোরআন। আর তিনি যখন পাশের একটা রুম থেকে হেঁটে এসে ভেতরে ঢুকলেন, সবার উপর তার যে প্রভাব, তার যে কারিশমা বিস্ময়কর। তার দিকে তাকানোর সাথে সাথে কোনো ভাবনা ছাড়াই চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আপনি তার দিকে তাকান, আপনার চোখ অশ্রুসজল হয়ে যাবে। এর চেয়ে বেশি সুদর্শন বৃদ্ধ মানুষ আমি জীবনে কখনো দেখিনি। কোনো ছবি, ভিডিও বা টিভি তাকে উপযুক্তভাবে তুলে ধরতে পারবে না। আমার সারা জীবনে দেখা সবচেয়ে হ্যান্ডসাম মানুষ হলেন তিনি।
সভ্যতাগুলোর মধ্যে দ্বন্দ্বতত্ত্বের প্রণেতা মার্কিন তাত্ত্বিক হান্টিংটন ১৯৯৩ সালে বলেছিলেন, রাজনৈতিক ইসলাম অনুপ্রেরণা পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবের কাছ থেকে। তিনি বলেছেন যে ইসলাম নিজেকে পাশ্চাত্যের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে তা মার্কিন বিশ্বব্যবস্থার জন্য প্রধান বিপদ। ফরাসি ইসলাম বিশেষজ্ঞ ইয়ান রিচার্ড বিপ্লব পূর্বকালে ইরানের শাহের বিরোধিতা সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, ষাটের দশকের পর পাহলবী সরকারের পাশ্চাত্য প্রীতির ব্যাপকতায় ইরানি জনগণ অসন্তুষ্ট হয়েছিল, যার ফলে ইরানি জনগণ তাদের নিজস্ব সংস্কৃতির দিকে ফিরে আসা এবং আত্মপরিচয় ফিরে পাবার তাগিদ অনুভব করেছিল। দলমত মাঝহাব নির্বিশেষে ইরানের ইসলামী বিপ্লবে জনগণের ব্যাপক উপস্থিতি সম্পর্কে ফরাসি বিশিষ্ট লেখক, সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এরিক রোলো বলেছেন, ইরানের বিপ্লবই একমাত্র ধর্মীয় বিপ্লব যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা পর্যন্ত একত্রে মিলেমিশে আন্দোলন করেছিল। ব্রিটিশ গবেষক এবং ইরান বিষয়ক বিশেষজ্ঞ ফ্রেড হ্যালিডে শাহের বিরুদ্ধে জনগণের বিশাল বিক্ষোভকে মানব ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ বলে উল্লেখ করেছেন।
ফরাসি চিন্তাবিদ মিশেল ফুকো ইরানের ইসলামী বিপ্লব নিয়ে গবেষণা করেছিলেন। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করতাম জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রত্যয় অনেকটা খোদা কিংবা আত্মার মতোই অদৃশ্য, চোখে দেখা যায় না। কিন্তু আমরা তেহরানে এবং সমগ্র ইরানে একটি জাতির সামষ্টিক ইচ্ছা লক্ষ্য করেছি। এটা খুবই প্রশংসনীয় এবং বিরল একটি ঘটনা। ফুকো ইরানের ইসলামী বিপ্লব পরিদর্শনে এসেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা এবং জনগণের ঐক্য ও সংহতি দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি তার নিষ্প্রাণ বিশ্বের প্রাণ ইসলামী বিপ্লব নামক গ্রন্থে লিখেছেন, বাস্তবতা হল এই বিপ্লবী ঘটনার উদাহরণ ইতিহাসে বিরল, কারণ এই বিপ্লবে পুরো একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেছেন, আধ্যাত্মিকতা ছিল ইরানের ইসলামী বিপ্লবের মূল ভিত্তি। এই বিপ্লব পুরনো চিন্তাধারার প্রতি ফিরে যাওয়ার পরিবর্তে আধ্যাত্মিকতা সম্পর্কে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি পেশ করেছে। এই বিশেষত্ব ইরানের ইসলামী বিপ্লবকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে এবং নিজেই একটি আদর্শে পরিণত হয়েছে।
ফুকো মরহুম ইমাম খোমেনির যোগ্যতা ও ব্যক্তিত্ব প্রসঙ্গে বলেছেন, আয়াতুল্লাহ খোমেনির ব্যক্তিত্ব কিংবদন্তী তুল্য ও ক্যারিজম্যাটিক এবং অন্য কোনো বিপ্লবী এমন নেতা দেখা যায় না, কারণ জনগণের সঙ্গে তাঁর রয়েছে গভীর ঘনিষ্ঠতার বন্ধন। কোনো সরকার প্রধান বা রাজনৈতিক নেতাই দুনিয়ার সব গণমাধ্যমের সমর্থন নিয়েও ইমাম খোমেনির অবস্থান বা মর্যাদার সমতুল্য অবস্থার দাবি করতে পারবেন না। ফুকো ইরানের ইসলামী বিপ্লবকে প্রথম অত্যাধুনিক বিপ্লব ও গণজাগরণের আধুনিকতম রূপ বলেও মন্তব্য করেছেন। ফ্রান্সের বিশিষ্ট সাংবাদিক পিয়ের ব্যালান্সে বিপ্লবী আন্দোলন চলাকালে তেহরানে ছিলেন। তিনি ইরান আল্লাহর নামে বিপ্লব নামক গ্রন্থে লিখেছেন, যে বিষয়টি আমাকে বিস্মিত করেছে তা হল একটি জাতির প্রায় সমস্ত মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দল বেঁধে এসে বলছে, আমরা সবাই এক, সবাই কোরআনের সমর্থক, সবাই মুসলমান, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। ডক্টর মিশেল জনসন বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব ১৬ শতকের পর পশ্চিমাদের উপর মুসলমানদের প্রথম বিজয় হিসেবে স্বীকৃত। এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল চালিকা শক্তি হল ইসলাম নির্ভরতা।
মার্কিন MIT বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ফিশার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে বলেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের কাছে বিপ্লব কেবল একটা রাজনৈতিক বা অর্থনৈতিক বিপ্লব ছিল না, একই সঙ্গে তা ছিল আধ্যাত্মিক এবং ইসলামী বিপ্লব। ফলে সরকার, শাসন ব্যবস্থা এবং সামাজিক আচরণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা দেখা দেয়। রুশ রাজনীতিবিদ সের্গেই বাবুরিন বিপ্লবে ইসলামের ভূমিকা সম্পর্কে বলেছেন, ইসলামী বিপ্লব কেবল ধর্মীয় কোনো বড় আন্দোলনই নয়, বরং মানুষের স্বাধীনতা ও মুক্তির জন্য সামাজিক ন্যায়ভিত্তিক একটি রাজনৈতিক পট পরিবর্তন। শ্রোতা ভাই বোনেরা, ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে দশ দিনের ধারাবাহিক আলোচনা ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় ৪২ বছর এখানেই শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নারীর প্রতি সহিংসতা রোধে এগিয়ে আসুন মহিলা পরিষদ দৈনিক ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, বিএনপির আন্দোলন কোন বছর হবে জানতে চান ওবায়দুল কাদের। ডয়েচে ভেলের প্রতিবেদন, যেসব কারণে বাংলাদেশ ভারত বন্ধুত্ব চাপের মধ্যে, মানব জমিন। এক সপ্তাহের মধ্যে টিকা পাবেন প্রাথমিকের সব শিক্ষক, যে কোনো সময় খুলবে স্কুল, কালের কণ্ঠ। কারাগারে বন্দিকে পিটিয়ে মারল আরেক বন্দি, সমকাল। বাবা বেঁচে থাকলে এই আওয়ামী লীগ করতেন না, রেজা কিবরিয়া। বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের মূল চক্রী দীপ সিধুকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ, আনন্দবাজার পত্রিকা। কংগ্রেস সাংসদ গোলাম নবীকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী আজকাল। সংবাদ প্রতিদিনের শিরোনাম, ফের আগ্রাসনের প্রস্তুতি চীনের, নিয়ন্ত্রণ রেখার কাছেই মজুদ বিপুল রকেট মিসাইল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, তানোরে আলু চাষে বিপ্লব, পতিত জমিতেই 500 কোটি টাকার আলু। দৈনিক প্রথম আলোর এ খবর নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। তো দেশে কৃষির এই উন্নয়ন সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। দৈনিক প্রথম আলোর এই খবর সত্যি আমার নজরে পড়েছে এবং খবরটি খুবই আশা জাগানিয়া খবর। আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই একটি ইতিবাচক খবর। ভালো খবর বলতে যা বলছি আমি মনে করি এটি তারই একটি অংশ। তানোরে যে আলু চাষে বিপ্লব ঘটেছে, আসলে এটি শুধু তানোরে না, কৃষিতে এই রকম বিপ্লব ঘটেছে আসলে সারা বাংলাদেশে। যশোরের কোনো কোনো এলাকায় আমি ব্যক্তিগতভাবে খেয়াল করে দেখেছি, যে সমস্ত জায়গায় সারা বছরে একটি ফসল হতো, তার অনেক জায়গায় এখন দুটো, তিনটে, এমনকি চারটে ফসলও বছরে হচ্ছে। বিশেষ করে সবজি চাষে এই লাভটা কৃষকের ঘরে অনেক বেশি ভালোভাবে পৌঁছাচ্ছে। তানোর যে আলুর বিপ্লবের কথা আমরা জানতে পারছি দৈনিক প্রথম আলোর রিপোর্টের মাধ্যমে, এই রকম বিপ্লব আসলে সারা বাংলাদেশে ঘটেছে। আমাদের বাংলাদেশে যে কৃষিতে ডেভেলপমেন্টটা এসেছে, ব্যাপক উন্নতি হয়েছে, এই উন্নয়নের পেছনের প্রধান কারিগর কিন্তু কৃষক নিজেই, নিজেরা কোমর বেঁধে মাঠে নেমে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। এখানে সরকারি পর্যায়ে কিন্তু অবশ্যই সহযোগিতা যে আছে একটা, তাতেও কোনো সন্দেহ নেই।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। আপনার মন্তব্য কি?
জি, মার্কিন রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি একজন যুদ্ধবাজ সিনেটর হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের যে কয়েকজন সিনেটর ছিলেন, লিন্ডসে গ্রাহাম তার একজন। লিন্ডসে গ্রাহাম যে বক্তব্য দিয়েছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নেওয়া উচিত, এ কথা তার মতো ব্যক্তির পক্ষ থেকে একেবারে অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। একথা বলছি এই কারণে, যে আমেরিকার হাতে কত হাজার পরমাণু অস্ত্র আছে সেই কথা কি গ্রাহাম জানেন না? এবং যে দেশ একমাত্র দেশ পৃথিবীতে যারা পরমাণু অস্ত্রে ব্যবহার করেছে, এছাড়া আফগানিস্তান এবং ইরাকে পরমাণু যুক্ত বোমা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যারা কথায় কথায় পরমাণু যুদ্ধের হুমকি দেয় বা সারা বিশ্বকে পরমাণু অস্ত্রের ভয়ে সন্ত্রস্ত করে রেখেছে, তারা যদি ইরানের সাধারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে চায় তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এ কথা ঠিক, লিন্ডসে গ্রাহামের বক্তব্যই শেষ কথা নয়। ইরান যা করবে তা নিজের স্বার্থে, নিজের চিন্তার আলোকে করবে, ইরানকে পথ দেখিয়ে দিতে হবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের মূল হোতা দীপ সিধুকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লার হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত দীপ সিধুকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছেন তাকে। পাঞ্জাবের এই অভিনেতা এবং সমাজকর্মী সমর্থন করেছিলেন কৃষক আন্দোলনকে, যদিও তাকে বিজেপির চর আখ্যা দেন বিক্ষুব্ধ কৃষকদের একাংশ। প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের দিন বিক্ষোভকারীদের একটি দল পৌঁছে যায় লালকেল্লায়, সেখানে ভাঙচুরের পাশাপাশি পতাকা ওড়ানো হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দীপ সিধু, তার বিরুদ্ধেই প্রতিবাদী কৃষকদের খেপিয়ে তোলার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পর থেকেই ফেরার ছিলেন দীপ। ফেরার দ্বীপের অবস্থান বা গতিবিধি জানাতে পারলে 1,00,000 টাকার পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। হিংসার ঘটনার প্রায় 2 সপ্তাহ পর অবশেষে পুলিশের জালে এই গায়ক অভিনেতা। ফের আগ্রাসনের প্রস্তুতি চীনের নিয়ন্ত্রণ রেখার কাছে মজুদ বিপুল রকেট মিসাইল, সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে চলছে লাগাতার বৈঠক, এখনও পর্যন্ত 9 দফা বৈঠক হয়েছে, তাতে কোনো সমাধান সূত্র বেরোয়নি। সেনা সংখ্যা কমানো এবং সেনা অপসারণ করা নিয়ে একমত হতেই পারছে না দুই দেশের সেনাবাহিনী। এ অবস্থায় লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে বিপুল রকেট মিসাইল মজুত করেছে পিপলস লিবারেশন আর্মি। ভারতীয় গুপ্তচরদের কাছে এবং উপগ্রহ মারফত পাওয়া গোপন ছবি সে কথাই বলছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, মার্চের মধ্যেই ভারতে আসছে 17টি রাফায়েল যুদ্ধ বিমান। সীমান্তে সংঘাতের আবহে এমন তথ্য লোকসভায় জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প শীর্ষক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। মুখে মুখে উচ্চারিত বহু প্রবাদ প্রবচনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এইসব গল্পে রয়েছে আমাদের জীবন ঘনিষ্ঠ বহু শিক্ষা ও উপদেশ। আমরা নাসির মাহমুদের গ্রন্থনায় সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব। আশা করি এ আসরটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দেবে। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
গল্প তাহলে শুরু করা যেতে পারে, কি বলেন?
শুরু করা যেতে পারে, শুরু করে দিন নাসির ভাই।
জি মিলিয়াপা, শুরু করছি। অনেক অনেক দিন আগের কথা, এক বাদশাহ ছিল, দুই উজির।
প্রাচীনকালে তো মন্ত্রীদের উজির বলা হতো, তাই না?
ঠিক বলেছেন আপনি।
আর প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধানকে বলা হতো রাজা বা বাদশাহ।
ঠিক তাই। আচ্ছা, যা বলছিলাম, এক বাদশাহ ছিল, দুই উজির, দুজনই সবসময় বাদশাহর দরবারে তার আশেপাশেই থাকত।
যখনই কোনো ঘটনা দুর্ঘটনা কিংবা প্রজাদের কেউ কোনো রকম সমস্যা নিয়ে দরবারে হাজির হতো, ওই উজিরেরা উপদেষ্টার মতো বাদশাহকে সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিত।
এরকমই একদিন বাদশাহর সেপাইরা এক লোককে হাত পেছনে বেঁধে নিয়ে এলো বাদশাহর দরবারে।
বাদশাহ হাত বাঁধা লোকটার দিকে কিছুক্ষণ তাকাল। বাদশাহর সিংহাসন থেকে লোকটা খানিকটা দূরে অবস্থান করছিল। অত বেশি কাছে যাওয়ার অনুমতি ছিল না। বাদশাহ সেপাইদের কাছ থেকে জানতে চাইল,
এই লোকটার কি অপরাধ, কেন তাকে রাজদরবারে ধরে এনেছ?
সেপাইদের সর্দার মানে দলপতি বলল,
এই লোকটা খুবই বাজে কাজ করেছে যাপনা।
খারাপ করেছে কি ভালো করেছে সেই বিচারের রায় দেওয়ার দায়িত্ব তো তোমার নয়, তুমি শুধু বলো কি করেছে সে, কেন তাকে এখানে নিয়ে এসেছ?
হুজুর, এই লোকটা আমাদের বাদশাহ নামদারকে গালিগালাজ করেছে, বাজারে ঘাটে পাড়ায় মহল্লায় অলিতে গলিতে আপনার সমালোচনা করে গালিগালাজ করেছে।
কিসের সমালোচনা?
আপনি নাকি জুলুম করেন, প্রজাদের উপর আপনি নাকি ভীষণ অত্যাচার করেন ইত্যাদি।
এই কথা শুনে বাদশাহ ভীষণ খেপে গেল, সঙ্গে সঙ্গে আদেশ দিল,
জল্লাদকে বলো এই লোকের মাথা কেটে যেন দেহ থেকে আলাদা করে দেয়।
দুই উজিরই সব শুনছিল চুপ করে। বাদশাহর আদেশ শুনে এবার উজিরেরা একজন আরেকজনের দিকে তাকালো। এখানে বলে রাখা ভালো যে দুই উজিরের একজন খুবই সাদা মনের মানুষ ছিল, মানে প্রজাদের প্রতি তার মনটা ছিল দরদ ভরা। সে সবসময় চাইতো কি করে প্রজাদেরকে বাদশাহর রোষানল থেকে বাঁচানো যায়।
কিন্তু উজিদের দ্বিতীয় জন ছিল ঠিক তার বিপরীত, সে ছিল ভীষণ হিংসুটে, যত মন্দ কাজ আছে সব সে করে বেড়াতো নির্দ্বিধায়। তার আচরণও ছিল ভীষণ বাজে, দরদি উজিরকে সে দুই চোখে দেখতে পারত না। সে সারাক্ষণই সুযোগ খুঁজে বেড়াত কি করে ভালো উজিরকে বিপদে ফেলা যায়, বাদশার কাছে তাকে হেয় করা যায়, তার অবস্থান দুর্বল করা যায়।
মন্দ উজির কখনো ভালো উজিরকে সহ্যই করতে পারত না। বাদশাহ যেন ভালো উজিরকে ভালো না পাশে, তাকে যেন অপছন্দ করে, সেই লক্ষ্যে ভালো উজিরের বিরুদ্ধে সে বাদশার কাছে সবসময় নালিশ করে বেড়াত।
কিন্তু ভালো উজির কখনোই তা করত না, সে অবশ্য সবই দেখত বুঝত, তার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করা হচ্ছে, কিভাবে কি করছে সবই সে জানত, তবে প্রতিক্রিয়া দেখাত না, চুপচাপ থাকত।
বিরতির পর আবার স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। গল্পের দুই উজিরের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। বলছিলাম যে ভালো উজির মন্দ উজিরের সকল ষড়যন্ত্রই বুঝত, কিন্তু প্রতিক্রিয়া দেখাত না, চুপ চাপ থাকত।
যাই হোক, লোকটির মাথা কেটে ফেলার জন্য বাদশাহ জল্লাদকে আদেশ দেওয়ায় উজিরেরা পরস্পরের চোখাচোকি করল। দুজনে হাত মাথা লোকটার কাছে এসে দাঁড়াল।
তারপর একজন সেপাই যখন জল্লাদকে ডাকার জন্য গেল, মৃত্যুদণ্ডের ফরমান পাওয়া লোকটি এবার গুনগুনিয়ে বাদশার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালি দিতে শুরু করে দিল।
বাদশাহ যেহেতু হাত বাঁধার লোকটি থেকে দূরে অবস্থান করছিল, সে কারণে ওর বিড়বিড় করা কথাগুলো শুনতে পায়নি। বাদশাহ তাই ভালো মনের উজিরকে জিজ্ঞেস করল,
লোকটা বিড়বিড় করে কি বলছে? আবার গালিগালাজ শুরু করেনি তো?
ভালো মনের উজির মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত লোকটির নিরীহ চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকাল। তারপর বাদশাহর দিকে তাকিয়ে বলল,
হে বাদশাহ নামদার, এই বেচারা আপনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করছে। সে বিড়বিড় করে আরো বলছে, আল্লাহ তাকেই ভালোবাসেন যে তার ক্রোধকে দমন করে এবং মানুষের ভুল ও অন্যায় ক্ষমা করে দেয়।
বাদশাহ উজিরের মুখে এরকম কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল, তার রাগ কমে গেল। নিরীহ লোকটির অপরাধগুলোকে বড় করে না দেখে তাকে ক্ষমা করে দিল।
কিন্তু হিংসুটি উজির, সেও তো হাত বাঁধা লোকটির কথা শুনেছিল। স্পষ্ট সেও শুনতে পেয়েছে যে বাদশাকে গালিগালাজ করেছে, অথচ ভালো মনে রুজির বাদশাকে বলেছে একেবারে বিপরীত কথা, মিথ্যা কথা।
হিংসুটি উজির মনে মনে ভাবল, এটাই মহাসুযোগ, ভালো মনে রুজিরের ভালো মানুষের ভণ্ডামি প্রমাণ করার মক্ষম সুযোগ, প্রতিশোধ গ্রহণের দারুণ সুযোগ এসে গেল। তার এই মিথ্যাচার যদি ফাঁস করে দেই তাহলে বাদশার কাছে সে তিরস্কৃত হবে। এমনও হতে পারে বাদশাহ হয়তো ভালো জিরের ভালো মানুষের ছুটিয়ে দিতে শাস্তিও দিতে পারে। এরপর কি হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। ভালো উজিরের ভালো মানুষই ছুটিয়ে দিতে, শাস্তির আয়োজন করতে হিংসুটে উজির বাদশার দিকে মুখ করে বলল,
বাদশাহ নামদার, আমার মনে হয় আপনার কাছে আমাদের কারোরই সত্য কথা বলা ছাড়া মিথ্যাচার করা কোনোভাবেই উচিত নয়, তাই আমি আপনার কাছে সত্য কথাটাই বলবো। এই হাত বাঁধা লোকটি আসলে আপনাকে বিড়বিড় করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
দুষ্ট উজিরের কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গেল, বিরক্তি ভরে তার দিকে তাকাল বাদশাহ। উজির মনে মনে ভাবছিল ভালো উজিরের মিথ্যাচার ধরা পড়ায় তার উপর বাদশাহ খেপেছে, কিন্তু না,
একটু পরেই বোঝা গেল ব্যাপারটা তার বিপরীত। বাদশাহ খানিক চুপ থেকে দুষ্ট উজিরের দিকে ফিরে বলল,
ওটা যদি মিথ্যাচারও হয় তবুও সেটা তোর সত্য বলার চেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে। কেননা ও যা বলেছে ভালো নিয়তে বলেছে, কিন্তু তোর নিয়ত ভালো ছিল না। বিদ্বানের কথা শুনিসনি? কল্যাণকর মিথ্যা ফেতনা সৃষ্টিকারী সত্যের চেয়ে ভালো।
দুষ্ট উজির ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। বাদশাহ বলল,
ওই উজির নিরীহ লোকটিকে সাহায্য করার স্বার্থে যেরকম বিনয়ী কথা বলেছে তাতে দুটি কাজ হয়েছে। এক, নিরীহ লোকটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। দুই, আমার সম্মান রক্ষা করেছে। কিন্তু তোর নিয়ত ছিল খারাপ, তুই চেয়েছিস ওই লোকটার যেন মৃত্যু হয়, এবং সেই সঙ্গে আমার সম্মানেরও তোয়াক্কা করিসনি। ওই লোকের বাজে কথাগুলো আমাকে শোনালে যে আমার সম্মানহানি হবে সেই কথাও ভাবিসনি।
এরপর বাদশাহ আদেশ দিল হাত বাঁধা লোকটিকে যেন ছেড়ে দেয়, সে যেন তার কর্মজীবনে ফিরে যেতে পারে। আর ভালো উজিরকে পুরস্কার দিল এবং হিংসুটি উজিরকে বলল বরখাস্ত।
জগতি বিখ্যাত কবি সাদির গোলেস্থান থেকে নেওয়া এই গল্পটির উপসংসারে বলা হয়েছে, কেউ যদি কারো জন্য কূপ খনন করে, ওই কূপে প্রথমে নিজেকেই পড়তে হয়।
Thank you.
তো শ্রোতাবন্ধুরা, গল্প তো শুনলেন, কেমন লাগলো আপনাদের আশা করি জানাতে ভুলবেন না।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লব প্রাচ্য পাশ্চাত্য কেন্দ্রিক দুই মেরুর বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়েছে, বিপ্লব বিজয় দিবসের বার্তায় আইআরজিসির মন্তব্য। ইরাক সফররত ইরানের বিচার বিভাগের প্রধান বলেছেন, প্রতিশ্রুতি দিচ্ছি জেনারেল সুলেমানি হত্যার প্রতিশোধ না হবেই। বিএনপির আন্দোলন কোন বছরে শুরু হবে তা জানতে চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং আফজাল গুরুর ফাঁসির অষ্টম বর্ষপূর্তিতে কাশ্মীরে বন্ধ পালিত, জনজীবনে ব্যাপক প্রভাব, স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.